রাত পোহালেই ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। এতে প্রায় ভোট দেবেন 54 লাখের বেশি ভোটার। এই নির্বাচনে দুই সিটির মেয়র পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 129টি সাধারণ ওয়ার্ড এবং 43টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোটাররা ভোট দেবেন। সকাল 8টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। আর আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে 40,000-এর বেশি সদস্য। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, তারা তাদের বিশ্লেষণ জানাবেন। শ্রুতি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপের প্রধান এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের দুজনের কাছ থেকে বিশ্লেষণ যেমন জানব, একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ও ঢাকার নর্থ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ফেলো ডক্টর এম সাকত হোসেনের সঙ্গে, তার সাক্ষাৎকারটিও আমরা শুনব। সেই সাক্ষাৎকার শোনার আগে শ্রোতা, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানের প্রশ্ন অথবা মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরটি নিশ্চয়ই আপনারা জানেন, আবারও একবার মনে করিয়ে দিই, ফোন নম্বরটি হচ্ছে 202-619-3062। আর এই অনুষ্ঠানটি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে, চাইলে সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন অথবা মন্তব্য করতে পারেন। শুরুতেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, আর অল্প কয়েক ঘন্টা বাকি, সামগ্রিকভাবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে লজিস্টিক প্রিপারেশন নেওয়া হয়েছে তা সন্তোষজনক, অন্তত নির্বাচন প্রাককালে এমনটি আমরা বলতে পারি। আর ইভিএম এর মাধ্যমে সর্বাত্মকভাবে এবারের দুটি সিটি কর্পোরেশন নির্বাচনের সকল কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তারও সকল রকম প্রস্তুতি কমিশন নিয়েছেন। প্রতি কক্ষে একাধিক আপনার মেশিন ইনস্টল করা হয়েছে, যাতে একটু যদি বিগড়ে যায় তাহলে বিকল্প ব্যবস্থা থাকবে। আর এর পাশাপাশি 2 জন করে সেনা সদস্য বিশেষজ্ঞ সহায়তা প্রদান করবেন। নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি, তিনিও স্ট্যান্ডবাই থাকবেন, অর্থাৎ 3 জন বিশেষজ্ঞ ট্রাভেল শুটিং এর দায়িত্বে নিয়োজিত থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এক ধরনের ফেল সেফ অ্যারেঞ্জমেন্টে গেছে নির্বাচন কমিশন, এটা বলা যায়।
জি, ডক্টর আসিফ নজরুল, আপনার মন্তব্য।
আমার মন্তব্য হচ্ছে, কলিমুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনলাম, মনে হলো না যে উনি নির্বাচন পর্যবেক্ষককার হিসেবে বক্তব্য দিলেন, মনে হলো ইলেকশন কমিশনের বক্তব্য শুনছি। কারণ এখানে যে উনি যে সন্তোষজনক বললেন, অবশ্যই আপনি যদি আগের ইলেকশন গুলার তুলনায় দেখেন, সংসদ নির্বাচন গুলার তুলনায়, তাহলে অনেক পজিটিভ সাইড আছে। কিন্তু আপনি যদি 2013 সালে যে মেয়র ইলেকশন গুলা হতো, সেই সময় যে কম্পিটিটিভ ভাব ছিল, সেই পার্সপেক্টিভে দেখলে অনেক কিছু আপনার বলার আছে। যেমন আপনার যখন আপনার প্রচারণা হয়েছে ঢাকা শহরে বা অন্য কোথাও, এর আগে যখন মেয়র ইলেকশন হতো, প্রচার প্রচারণা আমরা একটা খুব সমান সমান ভাব দেখতাম। আমি ঢাকা শহরে খুবই মন দিয়ে পোস্টার দেখার চেষ্টা করছি মেয়রদের, আমি কাউন্সিলর দেখছি না, আমি দেখেছি আওয়ামী লীগের প্রার্থীদের যেই প্রচার প্রচারণা, যে পোস্টার, যেই মিছিল, যেই পথসভা করতে পেরেছে, এই তো পোস্টার এবং ব্যানার যদি বলেন, বিএনপি প্রার্থী বোধ হয় 110 তো নাই, মেয়রদের কথা আমি বলছি, তারা ইচ্ছা মতো পথসভা করেছেন আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন। এবং ইলেকশন কমিশন এখানে চরম ভাবে ব্যর্থ হয়েছে তার ভূমিকা পালনে, এবং তারা বলেও যেটা যে মুজিব বর্ষ পালন উপলক্ষ করে তারা যে রকম প্রচার প্রচারণা চালিয়েছে এটা ঠিক হয়নি, এটুক পর্যন্ত বলেছে। আর এত যে কমপ্লেইন হয়েছে, একটা স্টেপস নেয়নি ইলেকশন কমিশন। এবং এটা বিভিন্ন পত্রিকা আসছে, সাবেক ইলেকশন কমিশনার যারা আছেন, ক্রিকেটের শাখা হতে কথা আপনি বলেছেন, ওনারা পর্যন্ত এটা সমালোচনা করেছেন। আরেকটা পার্টিকুলার ইনসিডেন্ট আমার খুব চোখে লেগেছিল, ওই যে ঢাকা যে ইশাকের যে নির্বাচনী সভায় যে গোলাগুলির ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা ঘটে, এখানে 2 পক্ষ থেকে মামলা করতে গিয়েছে, বেশি আহত হয়েছে কিন্তু ইশাকের সমর্থকরা, আর তাপসের সমর্থকদের মধ্যে কম আহত হয়েছে। এটা থেকে বোঝা যায় কারা বেশি আক্রমণ করেছে। কিন্তু পুলিশ মামলা নিয়েছে তাপসদের, ইশাকদের মামলা নেয় নেই, মামলা নিয়ে গ্রেফতারও করেছে। এই সমস্ত ইনসিডেন্ট যদি নির্বাচন পর্যবেক্ষণকারীদের চোখে না পড়ে তাহলে তো দুর্ভাগ্যজনক। তবে অবশ্যই আমরা যতটা আশঙ্কা করেছিলাম গত নির্বাচনের তুলনায় তার তো একটু বেটার পরিবেশ আছে। সবকিছু ডিপেন্ড করে আলটিমেটলি ভোটাররা ভোট দিতে পারে কিনা, কারণ যদি আপনার খুব দাপট দেখানো হয় সরকারি দলের পক্ষ থেকে, পুলিশ র্যাবের দিকে একটা দাপট দেখানো হয়, সাধারণ ভোটাররা ভয় পাবে। আর যারা আওয়ামী লীগের যারা আছে, যারা মনে করে যে পুলিশ তো আমার গ্রেফতার করবে না, র্যাব আমাকে গ্রেফতার করবে না, আমাকে কেউ মারতে আসলে পুলিশ উল্টা বাঁচাবে, তারা তো ভয় পাবে না, তারা ভোট দিতে যাবে, লোকজনকে ভোট দিতে নিয়ে আসবে। তো ভোটের যদি এখন দুইটা স্টেপ বাকি আছে, ভোটের সুষ্ঠু পরিবেশ আছে নাকি, সুস্থ পরিবেশ আছে নাকি, এবং উনি যেটা বললেন কলিমুল ভাই, ইভিএম একটা প্রচন্ড বিতর্কিত বিষয়, এখানে আপনার জার্মানি না ফ্রান্স আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওখানে সাংবিধানিক আদালতের রায় রয়েছে যে ইভিএম অত্যন্ত অস্বচ্ছ একটা প্রক্রিয়া, ভারত এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ, এখানে কোনো পেপার ট্রেইলও নেই, অর্থাৎ আমি একটাতে টিপ দিয়ে দিতে আরেকটাও, মানে আমি টিপ দিলাম ধানের শীষে, ভোটটা পড়লো নৌকায়, এটা ধরার উপায়ই নাই, পেপার ট্রেইল দিনা, এটা সবাই বলছে যেটা একটা খুবই বড় একটা ত্রুটি, ফলে ইভিএম এর প্রতি এত আশ্বস্ত হওয়ার আমি কারণ দেখছি না। তো এই দুইটা স্টেপ, একটা হচ্ছে ভোটের পরিবেশ আছে নাকি, ভোট যেটা দিলাম সেটা প্রপারলি কাউন্টেড হচ্ছে নাকি, এই দুইটা স্টেপ দেখে আমরা বলতে পারবো। তবে অবশ্যই আপনাকে বলবো, তিরিশ এই যে গত সংসদ নির্বাচনের প্রেক্ষিতে মানে একটা অবিশ্বাস্য রকম একটা মানে অনিয়মপূর্ণ একটা ইলেকশনের প্রেক্ষিতে এখন পর্যন্ত মেয়র ইলেকশন যেটা হয়েছে সেটা অনেকাংশে আশাব্যঞ্জক বলা যায়।
জি, আমরা আপনাদের শুরুর বক্তব্য শুনলাম। আমরা একটু ডক্টর এম সাকাত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, সেই সাক্ষাৎকারটি শুনে তারপর আপনাদের দুজনের কাছ থেকে ভেঙে ভেঙে নিশ্চয়ই আমরা আলোচনায় যাব এবং একই সঙ্গে শ্রোতা এবং দর্শকদের প্রশ্নের উত্তরও চাইব। আমরা একটু শুনে নিতে চাই ডক্টর এম সাকাত হোসেন কি বললেন।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রস্তুতি পর্যবেক্ষণ করে আপনার কাছে কি মনে হয় নির্বাচন ঠিক কতটা সুষ্ঠু হতে যাচ্ছে?
দেখুন, একটা ইলেকশনের বা একটা ভোটিং প্রক্রিয়া বা ইলেকটোরাল প্রসেসের তিনটি মোটামুটি স্টেজ আছে, একটা হচ্ছে প্রি পোল স্টেজ, একটা হচ্ছে পোলিং ডে এন্ড পোস্ট পোল স্টেজ। আমরা প্রি পোল স্টেজটা অতিক্রান্ত করেছি, আজ রাত 12টা পর্যন্ত প্রি পোল স্টেজটা অতিক্রান্ত করে কালকে পোলিং ডেতে আমরা পৌঁছবো। এখন এই তিন ভাগে যদি বলি তাহলে এখন প্রি পোলের কথাই যেটুকু বলতে পারবো, প্রি পোলের যে পরিস্থিতি এই দুই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার দেখা গেছে বহু বছর পরে বা বহু ইলেকশনের পরে, বিশেষত 2014 ইলেকশনের পরে, 2018 ইলেকশনের পরে, এবং এর মধ্যে লোকাল ইলেকশনগুলো এবং বিগত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পোলের পরে, আমি বলবো পরিস্থিতি সার্বিকভাবে ভালো ছিল। কিছু কিছু সমস্যা হয়েছে, অনেক অংশে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, কিন্তু সেটা খুব বড় একটা ক্যাম্পেইনকে ইনফ্লুয়েন্স করেনি। যদিও কিছু মারামারি হয়েছে, এটা অনতিপ্রেব হওয়া উচিত ছিল না, তবুও হয়েছে। ইলেকশনটা একটু বড়, কারণ এখানে 54 লক্ষ ভোটার রয়েছে এবং পুরো ঢাকা মেট্রোপলিটন শহরে যেখানে 15টি সংসদীয় আসন রয়েছে, তো সেই তুলনায় আমি বলবো যে না হলে ভালো হতো, কিন্তু তবুও এটা খুব অ্যালার্মিং কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে যে মেজর পার্টিগুলো পার্টিসিপেট করছে, এবং মেজর পার্টি যেগুলো কন্টেস্ট হবে বলে সকল লোকের ধারণা, সেটা হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল বিএনপির মধ্যে। এবং মোটামুটি আমরা এই ক্যাম্পেইনের সময় এই দুটি দলের মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় অন্তত চোখে পড়েছে। তো সেই জায়গাতেই আমি মনে করি যে এটা একটা কন্টেস্টেড ইলেকশন হতে যাচ্ছে, অল ইনক্লুসিভ ইলেকশন হতে যাচ্ছে, খুব কন্টেস্টেড ইলেকশন হচ্ছে। এ পর্যন্ত ল এনফোর্সিং এজেন্সির কর্মকাণ্ড কোথাও কোথাও কিছু কিছু প্রশ্নবিদ্ধ হলেও সার্বিকভাবে বিগত নির্বাচনগুলো থেকে এখন পর্যন্ত ভালো আছে, যেমন আমরা হয়তো হয়রানি তেমন করতে দেখিনি। আবার বলছি, এখন পর্যন্ত আমি যখন আপনার সাথে কথা বলছি এখন পর্যন্ত ভালো আছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেছে বিএনপি 170টি কেন্দ্র দখল করবে।
শুনুন, এগুলো অভিযোগ পাল্টা অভিযোগ আমাদের দেশের যে কোনো নির্বাচনে হয়। এখন উনি বলেছেন ওনার কাছে কি তথ্য আছে সেটা আমার জানা নেই, ইলেকশন কমিশনকে তিনি সেই কেন্দ্রগুলোর নাম দিয়েছেন কিনা তাও আমার জানা নেই, এবং ইলেকশন কমিশন এই পর্যন্ত ল এনফোর্সিং এজেন্সি যেভাবে মোতায়েন করেছে সেটাও একটা আনপ্রেসিডেন্টেড, প্রায় 24,000 বা তারও উপরে সবকিছু মিলিয়ে হয়তো 40,000 মতো ল এনফোর্সিং এজেন্সি হবে এই এই একটা ইলেকশনে, অন্য কোনো ইলেকশনে এত এত কনসেন্ট্রেট করা সম্ভব নয়। এখন দুই পক্ষেই কিন্তু এই ধরনের অভিযোগ করে আসছেটা যে সেটা ইলেকশন কমিশনের দেখার বিষয়, কিন্তু 170টা উনি বলেছেন, কিন্তু 170টা কিন্তু নাম কোনো পত্রিকা টত্রিকা কোথাও আমরা এই পর্যন্ত দেখিনি। ইলেকশন কমিশনকে যদি উনি দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন সেই 170টার দিকে নজর বেশি করে দেবে, বা অপোজিশনে যদি থাকে আরো 170টা সেটাও নজর দেবে বলে আমি মনে করি। পরিস্থিতি যেটা সেটা একটা সুষ্ঠ নির্বাচনের মতো পরিস্থিতি আছে, যদিও কিছু কিছু টেকনিক্যাল ইন্টিমিডেশনের বিষয় আমার চোখে পড়েছে বা আমি দেখতে পাচ্ছি, সেগুলো উপেক্ষা করে যদি কালকে ভোটাররা ভোট দিতে আসে, এবং কালকের পরিস্থিতি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা যেটাকে বলে সব ভালো যার শেষ ভালো, কালকে যদি ভোটার টার্ন আউট ভালো হয়, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে রেজাল্ট যাই হোক আমি মনে করি যে সেটা নিয়ে কারোর কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না পার্টিসিপেন্টদের। এখন কালকের বিষয়টি এতদিন সবকিছু ভালো গেল, আজকে রাত 12টা থেকে কাল রাত 12টা পর্যন্ত অথবা রেজাল্ট বের হওয়া পর্যন্ত পরিস্থিতি যদি ভালো থাকে, জনগণের পার্টিসিপেশন নির্বিঘ্নে হয়, তাহলে বলা যাবে যে পুরো ইলেকশনটা ভালো হয়েছে।
জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গত সংসদ নির্বাচনে যা ঘটেছিল এবারও তাই ঘটতে যাচ্ছে এমন আলামত পরিষ্কার, আপনি কি মনে করেন?
দেখুন, গত সংসদ নির্বাচনের সবচেয়ে বড় অভিযোগটি ছিল যে রাতের বেলা ভোট হয়ে গেছিল, বড় অভিযোগ, আমি অভিযোগের কথা বলছি, এবং কিছু কিছু জায়গায় প্রমাণিত হয়েছে, কিন্তু এখানে ওই বিষয়টি কিন্তু অ্যাবসেন্ট বিকজ অফ ইভিএম। ইভিএম এ রাতে ভোট দেওয়ার কোন স্কোপ আছে বলে আমি মনে করি না, অ্যাট লিস্ট ইলেকশন কমিশন যেটা দাবি করছে, কারণ এটা টাইমিং দেওয়া আছে, আগামীকাল ভোর 8টার আগে এই ইভিএম ওপেন করা যাবে না যেভাবেই চেষ্টা করুক, এটা ইনবিল্ট। কাজে রাতের বেলা বুথ দখল করে যেরকম অভিযোগ উঠছে গত অন্যান্য ইলেকশনে, সে ধরনের অবস্থা হবে না। তবে হ্যাঁ, যদি দিনের বেলা বুথ দখল করে এবং লেজিটিমেট ভোটাররা ভোট দিতে না পারে, সিলেক্টেড ভোটাররা ভোট দেয়, তাহলে সেটা একটা অন্য ধরনের অভিযোগ হবে। কিন্তু ইভিএম এ আগাম ভোট দেওয়া অথবা লার্জ স্কেলে ফলস ভোট দেওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ এই ইভিএম এ একজন ভোটার শনাক্ত করা হয় আগে, তারপরে তিনি ব্যালট ইউনিটে গিয়ে ভোট দিতে পারেন। এখন সেই ব্যালট ইউনিটে যদি কেউ ইন্টিমিডেশন করে সেটা অ্যাবসলুটলি ডিফারেন্ট স্টোরি অলটুগেদার।
ডক্টর এম সাকত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ।
আমরা শুনছিলাম সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাকত হোসেনের সাক্ষাৎকার, তিনি তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে এখন পর্যন্ত যা দেখেছেন সেটি বিশ্লেষণ করেছেন, এবং তিনি বলছিলেন এখন পর্যন্ত কি হচ্ছে, পরে কি হবে সে বিষয়ে তিনি আসলে কথা বলতে চাননি। তিনি হয়তো আমাদের সঙ্গেই আজ সংযুক্ত থাকতেন, কিন্তু তার একটি ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে আমরা তাকে সংযুক্ত রাখতে পারিনি, এই কারণে তার সঙ্গে পূর্বেই আমরা কথা বলে নিয়েছি। আমরা একটু যেতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, সামগ্রিকভাবে আপনাদের প্রারম্ভিক বক্তব্য শুনেছি, আমরা সাবেক নির্বাচন কমিশনারের কথা শুনলাম, শুরুতেই একটু যেতে চাই যে যে দুটি প্রধান দল একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তারাই আবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং তারা বলছেন তারা কেন্দ্র পাহারা দেবেন, এই যখন বাস্তবতা তখন আপনার কাছে সেই দুটো দলের অভিযোগ সম্পর্কে জানতে চাই, তাদের অভিযোগ ঠিক কতটা সত্যের কাছাকাছি?
দেখুন, এটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির অংশে পরিণত হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনে জিতবার কৌশল হিসেবে অনেকাংশে ব্যবহৃত হয়ে থাকে, কথাটা একটু সিনিক্যাল মনে হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা এরকম একটি প্রবণতা লক্ষ্য করছি। আর এর পাশাপাশি কিছু স্ট্রে ইনসিডেন্ট ঘটেছে, যেটা বিজয় জাল সাফার অবসরপ্রাপ্ত তিনি উল্লেখ করেছেন, কিন্তু বিষয়গুলো লোকালাইজড, এবং এখানে অনুঘটক হিসেবে মূলত ভূমিকাটি পালন করে থাকেন কাউন্সিলর প্রার্থীরা, এবং বিশেষ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা কাউন্সিলর পদে বেতনী পাঠাবার চেষ্টা করছেন তাদের ভূমিকাটি এখানে মুখ্য বলে প্রতিভাত হয়। আর প্রতিটি দলের মধ্যে নানান রকমের ফ্যাকশনালিজম যে প্রিভেইল করে এটা একটা বাস্তবতা, এবং তারই প্রতিফলন ঘটে দলের কোন একটা অনুষ্ঠানে যখন হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির মতো ঘটনা ঘটে, এবং সেটা নিয়ে নানান রকমের অভিমত আছে, ডিটেলে যদি আমরা না যাই, কিন্তু এটি বাস্তবতা, এটা স্বীকার করতেই হবে।
জি, আমরা আসিফ নজরুল আপনার কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে কয়েকজন শ্রোতা সংযুক্ত হয়েছেন টেলিফোনে, আমরা তাদের মধ্যে অন্তত একজনের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরতে চাই। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন নূর আলম সিদ্দিকী। নূর, নূর আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ যারা প্যানেলে আছেন, শ্রদ্ধা ভাজন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের যে আলোচ্য বিষয় সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমার কথা হচ্ছে যে ইতিপূর্বে যে জাতীয় নির্বাচন হয়েছে, তারপরে উপজেলা নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দল জামাত এবং বিএনপি এই নির্বাচনের মধ্যে অনেক বিতর্ক দেখা দিয়েছে। যে নির্বাচনের আগের দিন নির্বাচন হয়ে গেছে এরকম কথা উঠেছিল, তারপরে নির্বাচনে যে পাহারা দেওয়ার কথা, তা আমরা আশা করবো যে পুলিশ পাহারা দিবে, পুলিশ নিরাপত্তা দিবে, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ হবে, সাধারণ যারা ভোটার আছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এটা নিশ্চিত করবে পুলিশ করবেন। তো এর জন্য তো আর জামাত বিএনপি বা আওয়ামী লীগকে পাহারা দেওয়ার প্রয়োজন নাই, আমরা সচেতন মানুষ নিঃসন্দেহে, এটা নিশ্চিত করবে নিশ্চয়ই নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী করবে। সেখানে তো বিএনপি বা আওয়ামী লীগকে পাহারা দেওয়ার দরকার নাই, কারণ ওনারা তো পাহারা দেন না, পাহারা হচ্ছে আপনার পুলিশ আছেন, সেটা আপনার ইসি এটা ব্যবস্থা নেবেন। আমার কথা হচ্ছে যে আগ বাড়িয়ে যে আওয়ামী লীগ বা বিএনপি কেন পাহারা দিবে, পাহারা দেওয়ার ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে যেখানে ভোটের দিন ভোট কেন্দ্র থেকে যারা এজেন্ট আছেন বা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমার কথা যদি পুলিশের বা সেনাবাহিনীর সামনে বা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে একজন এজেন্টকে বের করে দেওয়া হবে, আর এটা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বসে বসে দেখবে, আগামীকালকে যে নির্বাচনটা আছে এই নির্বাচনটা কি এইরকমই হবে?
আপনি জানতে চাইছেন যে জাতীয় সংসদ নির্বাচনের নিয়ে যে অভিযোগ রয়েছে সেরকম এখানেও হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, তাই তো?
জি জি
জি। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসিফ নজরুল আপনার কাছে যাব, তার আগে আরেকজন কয়েকটি মন্তব্য পড়ে নিতে চাই। আসলে আমাদের ফেসবুকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে এবং সেক্ষেত্রে অনেক অনেক মন্তব্য এসছেন, অনেক দর্শক সরাসরি কোন কোন অতিথির নাম ধরে ধরে বলছেন যে তার কথার সঙ্গে তিনি একমত। আমরা সেই সব ব্যক্তিগত মন্তব্যগুলো পড়ছি না, আমরা শুধু নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে কয়েকটি মন্তব্য পড়ব। তার আগে ডক্টর আসিফ নজরুল আপনার কাছ থেকে জানতে চাই, নূর আলম সিদ্দিকী নূর যে প্রশ্নটি করলেন এবং যেটি আমরা ডক্টর কলিমুল্লাহর কাছেও জানতে চেয়েছিলাম, দুই রাজনৈতিক দলের অভিযোগ, পাল্টা অভিযোগ, সে বিষয়ে আপনার বিশ্লেষণ।
অভিযোগ তো আপনার দুই দলই করবে, বাট কথা হচ্ছে আপনার অভিযোগ করে প্রতিকার পায় কারা বাংলাদেশে? আপনি যদি দশ বছরে যে গত দশ বছর বারো বছরে যে চিত্র, এটার থেকে তো মেয়র ইলেকশন কাপে আলাদা করতে পারেন না। আর আমরা গত দশ বারো বছরে দেখেছি আওয়ামী লীগের সাথে যখন বিরোধী দলের সংঘর্ষের ঘটনা ঘটে, এমনকি ডাকসুতে যখন ভিপিদের সমর্থকের সংঘর্ষের ঘটনা ঘটে, তখন কি হয়, যারা মার খায় তাদের কি পুলিশ ধরে? ছাত্রলীগ যদি কাউকে পিটায়, ছাত্রলীগকে না ধরে যাদের পিটিয়েছে তাদের ধরে। এবং রাজনীতি তো বাদ দেন, আপনি কোটা আন্দোলনের সময় বলেন, সড়ক আন্দোলনের সময় বলেন, যারা মার খায় তাদের কি উল্টে যায় পুলিশ ধরে? যারা মারে ছাত্রলীগ তাদেরকে মারে, পত্রিকা সবার ছবি আছে, আপনার হাতুড়ি সহ ছবি আসে, অস্ত্র সহ ছবি আসে, তাদেরও ধরা হয় না। তো এইরকম একটা চিত্র থেকে আপনি মেয়র ইলেকশন তো আলাদা করতে পারেন না, এটা তো সবকিছু তো রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে না। তবে একটা জিনিস সত্যি, এই সরকারে এই মেয়র ইলেকশনের মধ্যে আমরা কিছুটা গুড ইন্টেনশন লক্ষ্য করছি, যে ওই রকম ম্যাসিভ কোন রকম আগের ইলেকশন গুলোতে যেমন করতো, ইলেকশনের আগেই সংসদ নির্বাচনে তো ভূতুরে সব কাণ্ড হয়েছে, যে প্রার্থী যে আছে প্রার্থীকে গুলি করে দিয়েছে, প্রার্থীকে অ্যাটাক করেছে, প্রার্থীকে জেলে ঢুকিয়েছে, সমস্ত এজেন্ট টেজেন্টকে মেরে এলাকা ছাড়া করে দিয়েছে। সেই পরিস্থিতির চেয়ে অনেক বেটার পরিস্থিতি আছে। বাট আমার মানে আমি শেষ পর্যন্ত ধরেন এতগুলা রিগড ইলেকশন এবং এত জঘন্য পরপর দুইটা জাতীয় ইলেকশন দেখার পর এটা আপনার আশা করা অস্বাভাবিক যে এই সরকার একদম 100% ফেয়ার ইলেকশন করতে দিবে, এটা আসলে আশা করতে পারি না আমি। বাট এখন বন্ধু পরিস্থিতি সিমটম গুলো ভালো আছে, আশা রাখি, দেখি দেখা যাক কি হয়। তবে আমি অবশ্যই বলবো আমার বিশ্বাস 100% ফেয়ার ইলেকশন সরকার হতে দিবে না।
জি, আমরা ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে আপনাদের দুজনের কাছে উত্তর চাইব। লিয়াকত চৌধুরী, তিনি মন্তব্য করেছে বর্তমান বিশ্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং আরেকজন মুখলিসুর রহমান, তিনি জানতে চেয়েছেন ইভিএম এ কি হবে, অর্থাৎ তিনি হয়তো জানতে চেয়েছেন যে ইভিএম এ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। এই দুটো প্রশ্ন নিয়ে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, বর্তমান বিশ্বে আসলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়?
দেখুন, এটা একেবারেই ঢালাও একটি মন্তব্য বলেই আমি,
আমাদের আমাদের দর্শক জানতে চেয়েছে যে কারণে আপনার কাছে জিজ্ঞেস করা।
জি, ডেফিনেটলি, ধরুন সারা বিশ্বে নানান ধরনের সরকার ব্যবস্থা আছে, নানান ধরনের নির্বাচন ব্যবস্থা আছে, সুতরাং সাধারণীকরণ করার কোন সুযোগ নেই। দ্বিতীয়ত, বেনিফিট অফ ডাউট তো স্টার্ট উইথ দিতে হবে, সিস্টেম যেরকমই হোক না কেন, পদ্ধতিটার উপরে এবং আউটকামটা দেখে। সেই জন্য আমি মনে করি যে এটা সেই রকমের একটা জোরালো প্রশ্ন এটা বলা যাবে না, একটা মন্তব্য বরং হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি, ইভিএম কেন্দ্রিক, এটার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে কেন্দ্র করার প্রস্তুতি। আমরা যদি দেখি তাহলে দেখবো যে রেজাল্টটা কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাওয়া সম্ভব, এবং সেই জন্যে খুব বেশি হলে ঘন্টা দুয়েক সময় লাগতে পারে টু এগ্রিগেট যে রেজাল্ট সেটা প্রকাশ করতে সেন্ট্রালি, কিন্তু তার বেশি সময় লাগবে না। আমাদের এখানে গুজব নির্ভর একটা সংস্কৃতি আছে, এবং এনুয়েন্ডো, নানান জল্পনা কল্পনা এগুলো বাতাসে ভাসতে থাকে যদি দীর্ঘসূত্রিতার ঘটনা ঘটে। এবং আমাদের এখানে ফল প্রকাশ নিয়ে অতীত ইতিহাসে যত রকমের টাল বাহানা হয়েছে, দীর্ঘসূত্রিতা ঘটেছে, তার ফলেই কিন্তু নানান আশঙ্কা উদ্বেগ বেড়েছে এবং পরবর্তী নির্বাচন পরবর্তী নানান সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সংস্কৃতির অবসান ঘটবে অনেকাংশে যদি আমরা চরিত ভাবে ফলটা পেয়ে যাই, এবং ইভিএম এর সবচেয়ে বড় অবদান এখানটায়।
জি, এবং একই সঙ্গে যেমন আসিফ নজরুল বলছিলেন, এবং আমাদের একজন দর্শক ফেসবুকে তিনিও জানতে চেয়েছেন যে ইভিএম নিয়ে যেসব মন্তব্য এসছে এবং আসিফ নজরুল যা বলেছেন সে ব্যাপারে আপনি আপনার মতামত কি?
আমি আমার সহকর্মী আসিফ নজরুলের প্রতি শ্রদ্ধা রেখেই বলব যে ই ভোটিং আর ইভিএম কে মিলিয়ে ফেলা হয়েছে সাধারণভাবে একটা আলোচনায়, আর যে বিষয়টা নিয়ে শাসক দল আগ্রহ প্রকাশ করেছে, সুতরাং তার বিরোধিতা করাটা সমীচীন, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনার বিরোধী বিএনপি জোটের পক্ষ থেকে একটা অবস্থান নিয়ে ডিগিং পজিশন তারা নিয়েছেন, এবং এটা বরাবর কনসিস্টেন্টলি তারা এই একই রকমের বক্তব্য হাজির করছেন এবং নানান দেশের উদাহরণ টেনে আনছেন। এখন আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি এটা কিন্তু একদিনে এক লহমায় এই পর্যায়টায় আসেনি। আপনার আমাদের বুয়েটের বিশেষজ্ঞরা যে যন্ত্রটা উদ্ভাবন করেছিলেন তার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, এবং এখন যে বিকশিত অবস্থায় আমরা আপনার মেশিন টুলস ফ্যাক্টরিতে যে মেশিন দেখতে পাচ্ছি সেটা স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি দিয়ে তৈরি, এবং এখানে আপনার আগের রাতে আপনার ওই যে স্টাফিং করার বা ভোট বাক্স ভরে ফেলার কোনো সুযোগ যেমন থাকছে না, সেই সঙ্গে আপনার ম্যানিপুলেশনের ন্যূনতম স্কোপটা এখানে নেই। আমি পুরো প্রক্রিয়াটি হাতে কলমে দেখে এই মন্তব্যটা করছি দায়িত্ব নিয়ে, সুতরাং আমি কোনো
দাবি হয়েছিল পেপার ট্রেলটা রাখা হয়নি কেন, এটা কি জানেন আপনি?
আমি জানি সেটা ভোটের গোপনীয়তা বলে একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল আছে, সেটা আপনি যিনি ভোট দিলেন তার কাছেও প্রমাণ থাকা উচিত হবে না যে আপনি ভোটটা দিয়েছেন কাকে।
এই যুক্তিটা আমরা কিন্তু অনেক উন্নত
ভোটের গোপনীয়তা করতে হবে, যিনি ভোট প্রদান করেছেন তার কাছেও যদি কোনো প্রমাণ বা অংশ থেকে যায় প্রমাণ হিসেবে, তাহলে তিনি পরে নিজেও ইন্টিমিডিয়েটেড হতে পারেন।
তাহলে আমরা যে আদালতে রায় দেখি যে এই যে পেপার ট্রেল রাখা দরকার, না হলে অস্বচ্ছতা থাকে, তো ওরা কি আপনার কোনো কিছু না বুঝেই, যেমন আমার ঠিক মনে পড়ছে না, আইদার ফ্রান্স অথবা জার্মানি, আমি নিজে প্রথম আলোতে লিখে পড়ে, তো তারা কেন এই জার্মানিটা দিল, তারা বুঝলো না উন্নত দেশগুলো কেন পেপার ট্রেল রাখা বলে কিছু নেই,
যুক্তি থাকতে পারে তাদের পক্ষে, আমি সেই বিষয়ে কোনো আর্গুমেন্টে যেতে আগ্রহী নই, কিন্তু মূল বিষয় যেটা আমরা ভোটের ভোটদানের যে গোপনীয়তা এটা স্যাক্রোসেন্ট, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হোক সেটা আমরা চাই না।
জি, আমরা ফেসবুক থেকে দুটি মন্তব্য এবং প্রশ্ন নিব, তারপর আবারও আমরা আপনাদের কাছে ফিরব। একজন হচ্ছেন হাওলাদার মোহাম্মদ খুয়াম, তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি জানতে চেয়েছেন তখন কি করা যায়, অর্থাৎ তিনি পুলিশের ভূমিকা যথাযথ নয় এমনটা মন্তব্য করে তিনি জানতে চেয়েছেন কি করা যায়, এটি একটি প্রশ্ন। আর একটা হচ্ছে রাহাত খান, আমরা যেহেতু ইভিএম নিয়ে কথা বলছিলাম, তিনি মন্তব্য করেছেন ইভিএম মেশিনেও ভোট দখল করা যায়, এটা স্পষ্ট, এই প্রক্রিয়ায় ভোট দিতে দুবার আঙুলের ছাপ দেওয়া লাগে, একবার আঙুলের ছাপ দেওয়ার পর কেন্দ্র দখলে থাকা লোকজন বলে হয়ে গেছে চলে যান, বাকি ছাপটা তারা নিজেরাই নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেন, এটি একটি মন্তব্য রাহাত খান করেছেন। কাজী আবু নাসের, তিনি একটি মন্তব্য করেছেন ইভিএম এ মৃত ব্যক্তির ভোট দেওয়া কিভাবে সম্ভব। জুবায়ের চৌধুরী, তিনি মন্তব্য করেছেন ইভিএম কে ইঞ্জিনিয়ারিং ভোটিং মেশিন বলে বিদায় আওয়ামী লীগ পাশ করবে, মেশিন বলে বিদায় আওয়ামী লীগ পাশ করবে, অন্যথায় অন্য ইঞ্জিনিয়ারিং না হলে বিএনপি হারানোর, তিনি তার মন্তব্য করেছেন পরিষ্কার নয়। অনেক অনেক মন্তব্য, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ডক্টর আসিফ নজরুল, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই।
আমি আপনাকে একটা কথা জাস্ট লজিক্যালি বলি, আপনি একটু চিন্তা করেন, যারা 2014 সনের এবং 2018 সনের ইলেকশনটা করেছে, হ্যাঁ
জি,
এটা আপনার সবাই জানে, একটা 150 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রথম ইলেকশনে পলিটিক্যাল পার্টি ছিল না, সেকেন্ড ইলেকশনে কোন প্রার্থী রাখতে দেয়নি। এখন এই যে রাতের ইলেকশন, শাখাওয়াত ভাইও বললো কিছু কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, শাখাওয়াত ভাইও বলেছে, আপনিও শুনেছেন আমিও শুনেছি, এবং এই ইলেকশনে যে ইলেকশন আপনার দেখা গেছে 8,500 ভোটার, 8,500 ভোট দিয়েছে, 8,500 আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়েছে, এরকম অবিশ্বাস্য পর্যায়ে সারা দেশের 16 কোটি মানুষকে সাক্ষী রেখে যারা ইলেকশন রিগিং করতে পারে। এখন আমি কেন ধরে নিব যে তারা একদম হঠাৎ ফেরেস্তা হয়ে একটা খুব সুষ্ঠু ইলেকশন দিবে, ঠিক না? এখন এটা কলিমুল্লাহ ভাই কোন গুড সোলের মানুষ, হয়তো ওনার কাছে বিশ্বাস হচ্ছে, তারপরও কিন্তু আমার কাছে এটা বিশ্বাস হয় না। আর ইভিএমটা আমার কাছে মনে হয় কি, আমি বলে রাখি, সরি আমি বলে রাখি, কারণ আমি এর আগে যা যা বলেছি, আমি এর আগে যখন বলেছিলাম যে গুম হয়ে যাচ্ছে গণতন্ত্র, অনেকে হাসাহাসি করেছিল, এখন তো সবাই বলে। এখন আমার কাছে আশঙ্কা হয় কি জানেন, রাতের ইলেকশন আওয়ামী লীগ আর করবে না, তারা ইলেকশনটা এমন ভাবে করবে কেউ যেন প্রমাণই করতে না পারে, মানে মানুষই থাকবে না, যন্ত্র দিয়ে করবে, এবং আমার পক্ষে বিশ্বাস করা অসম্ভব যারা 2014 সনে 2018 সনের এই দুইটা ইলেকশন করেছে, 19 সনের 2014 এবং 2019 সনের এই দুইটা ইলেকশন যারা করেছে, তাদের পক্ষে পরপর দুইটা জাতীয় নির্বাচন, তাদের পক্ষে একটা সম্পূর্ণ ফেয়ার ইলেকশন দেবে, এটা আমার পক্ষে বিশ্বাস করা অসম্ভব। যতক্ষণ না পর্যন্ত আমরা রেজাল্টের মধ্যে, মানুষের পার্টিসিপেশনের মধ্যে, মানুষের প্রতিক্রিয়ার মধ্যে ওটা রিফ্লেকশন দেখবো, একটা উদাহরণ দুইটা উদাহরণ আগে ক্রিয়েটেড হোক, তখন আমরা বলতে পারবো
জাহিদুল ইসলাম। তার প্রশ্ন অথবা মন্তব্য, জাহিদুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনার প্রশ্নটি আপনার প্রশ্নটি যদি আবার একবার পরিষ্কার করে একটু আরেকটু পরিষ্কার করে বলেন। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আপনার কথা হচ্ছে যেহেতু আমরা ইভিএম এ এখনো ভোট দেইনি, সে কারণে আমরা কিভাবে এখনই ঢালাও ভাবে মন্তব্য করতে পারি, এটি একটি প্রশ্ন রইল দুজনের
কাছে। জবাব দিতে চাই, প্রশ্নের জবাব দিতে চাই,
জি বলুন।
এটা আমরা ঢালাও ভাবে বলতে পারি, কারণ ইভিএম টা যেই নির্বাচন কমিশন পরিচালনা করছে, এই নির্বাচন কমিশন রাতের বেলা ভোট অনুষ্ঠিত করেছে, বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে এরকম ইলেকশন হয়েছে নাকি আমার জানা নাই, যন্ত্র যার হাতে তার প্রতি অবিশ্বাস থেকে আমরা এই অবিশ্বাসটা করছি, বিকজ দিস ইজ দ্যাট সেম ইলেকশন কমিশন, এই জন্য সন্দেহটা করছি।
জি, আমরা আরেকটি বিষয়ে একটু তুলে ধরতে চাই, সবশেষ খবর অনুযায়ী ঢাকার দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশের নাগরিকরা বিদেশি পর্যবেক্ষক হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। তাই বিদেশি মিশনগুলো যাতে সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যবেক্ষক দলে বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে সে ব্যাপারে বিদেশি মিশনগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এখন পর্যন্ত জানি যে 10টি দূতাবাসের প্রায় 74 জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে। এই বিষয়টিকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি কিভাবে দেখছেন?
দেখুন, এটা দীর্ঘদিন একটা রেয়াজে পরিণত হয়েছে। আসলে পর্যবেক্ষক দুই ধরনের, সাধারণভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং জাতীয় পর্যবেক্ষক। এখন ইংরেজিতে ডোমেস্টিক অবজার্ভার ও ইন্টারন্যাশনাল অবজার্ভার, এই বিশেষণ ঘোষিত তারা। এখন যারা আন্তর্জাতিক পর্যবেক্ষক তাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং ওই পারপাসটা ব্যক্ত করে ভিসা নিয়ে তাদের দেশে প্রবেশ করতে হবে, যে দেশে তারা কাজ করবে, এবং আমন্ত্রিত হতে হবে। নানান রকমের শর্ত কিন্তু এখানে প্রযুক্ত থাকে। একটা টুরিস্ট ভিসা নিয়ে এসে একজন, বা একটা ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে এখানে একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিজেকে দাবি করতে পারেন না। এখন এখানে একটু কথার ফাঁক আছে। আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন বিদেশি পর্যবেক্ষক, এটা আসলে ধোঁয়াশা তৈরি করেছে। বিদেশি পর্যবেক্ষক আবার স্বদেশি বিদেশি দূতাবাসে কাজ করছেন এই রকমের কর্মকর্তা। এখন বাংলাদেশের ন্যাশনাল যদি ডুয়াল সিটিজেন না হন, তাহলে অবশ্যই তিনি জাতীয় পর্যবেক্ষক হতে পারেন। কোন অবস্থায় আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে স্বদেশে কাজ করার যোগ্যতা রাখেন না।
জি আসিম নজরুল, এই বিষয়ে আপনার ছোট্ট করে মন্তব্য, তারপর আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর চাইবো, আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে। আসিম নজরুল,
না, আমার ছোট মন্তব্য হচ্ছে, আমরা এই সরকারের মধ্যে বিশেষ করে বিদেশি পর্যবেক্ষকের ব্যাপারে তাদের অত্যন্ত অনীহা আমরা লক্ষ্য করেছি গত দুইটা সাধারণ নির্বাচনে। 2014 সালের নির্বাচনে ভারত আর ভুটান ছাড়া কেউ কোন পর্যবেক্ষকই পাঠায় নাই, এবং আমাদের লাস্ট ইলেকশন হলো 2019, সেখানে তারা সর্বতোভাবে বিদেশি পর্যবেক্ষকদেরকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। এটা আমরা আগের ইলেকশন গুলাতে, কলিমুল্লাহ ভাইয়ের যদি মনে থাকে, তত্ত্বাবধায়ক সরকার আমলে ইলেকশন গুলাতে কিন্তু আমরা এত কড়াকড়ি দেখি নাই। তখন কিন্তু বিদেশি পর্যবেক্ষকরা অংশ করেছে, আমরা সবাই এটাকে খুব স্বাগত জানিয়েছি এবং অত্যন্ত উদার ভাবে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। এখন আমরা বিদেশি
দেশি পর্যবেক্ষক শুরু হয়েছে 1991 নির্বাচন থেকে, আচ্ছা নিশ্চয়ই আপনার মনে আছে।
জি 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 জি। তো এখন আপনার এটা, আপনার, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে সরকারের অনীহা কম থাকলেই ভালো, কারণ এমনি তো সন্দেহ করার অনেক কারণ আছে। এখন বিদেশি যারা আছে এরা তো আর আপনার কোন দলের পক্ষ নিবে না। এখন যদি আপনি ধরেন ইংল্যান্ডের দূতাবাসে বা যুক্তরাজ্যের দূতাবাসে যারা বাঙালি কাজ করছে, ওরা তো বাংলাদেশের লোকাল পলিটিক্সটা, লোকাল ব্যবস্থাটা সম্পর্কে খুব ভালো জানে। বিদেশি তো একজন গিয়ে সাথে সাথে সবকিছু বুঝবে না, তাদেরকে যদি অ্যাসিস্ট করতে না দেওয়া হয় সেটা খুব ভালো উদ্দেশ্য কিনা আমি বলতে পারবো না।
জি, আমরা মনে হচ্ছে, জি আমাদের হাতে আর মিনিট দুয়েকের মতো সময় রয়েছে, আমরা ফেসবুক থেকে আরো কয়েকটি প্রশ্ন এবং মন্তব্য নিয়ে আপনাদের কাছ থেকে শেষ করব। আবুল কালাম, তিনি একটি মন্তব্য করেছেন, কোন হিংসা হানাহানি চাই না, মানুষের জীবন আগে, দলাদলি বন্ধ হোক। আরেকটি হচ্ছে মুহিন খান, তিনি একটি মন্তব্য করেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের মিডিয়াগুলো ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আশা করব তারা সুন্দরভাবে উপস্থাপন করবে, তাদের সামনে দুটি পথ খোলা আছে, হয় তারা ট্রেনের নিচে আত্মহত্যা করবে আর না হয় মাথা উঁচু করে দাঁড়াবে, কারণ বাংলাদেশের মিডিয়াগুলো অস্তিত্ব বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন। তিনি গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে মন্তব্য করেছেন। আমরা শেষ করব এনামুল হকের একটি প্রশ্নের উত্তর করছে, তিনি জানতে চেয়েছে সুষ্ঠু নির্বাচনের আশা কি করা যায় না। প্রথমেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, 30 সেকেন্ডে।
আমি একজন আশাবাদী মানুষ, কাম হোয়াট মে আমরা মনে করি যে একটি অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
আসিফ নজরুল, আপনার মন্তব্য।
আমি আশাবাদী না, বাস্তববাদী মানুষ। আমার ধারণা সুষ্ঠু ইলেকশন কম্পারিটিভলি 2019 সনের ইলেকশন চেয়ে ভালো হবে, কিন্তু আপনি যদি 2013 বা 2012 সনে যে মেয়র ইলেকশন গুলা হতো সেরকম পর্যায়ের সুষ্ঠু নির্বাচনও হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ থাকবে। আশা করি আমি ভুল প্রমাণিত হবো।
জি, এবং দর্শক এবং শ্রোতা যারা শুনছিলেন এবং ফেসবুকে দেখছিলেন, তারা অনেকেই আমাদের অতিথিদের অনেক মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন, অনেকে একমত হননি, তারা আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, মন্তব্যের মধ্যে সেগুলো রয়েছে। আমরা শুধু যারা দেখছেন ফেসবুকে তাদের জানিয়ে দিতে চাই যে আমরা কোনো ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন আমাদের অতিথিদের করব না, নিশ্চয়ই সেটি আপনারা তাদের বক্তব্য শুনে আপনাদের মন্তব্য আপনারা নিজেরা করতেই পারেন, কিন্তু আমরা আমাদের অতিথির বক্তব্য নিয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত পর্যায়ে প্রশ্ন করব না। এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যাদের মন্তব্য আজ পড়তে পারেনি এবং যারা টেলিফোনে সংযুক্ত হয়েছিলেন তারপরও তাদের প্রশ্ন নিতে পারেনি। নিশ্চয়ই আবারও অন্য কোন অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন মন্তব্য আমরা পড়ে শোনাব। আজকের আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।